বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 12টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর রিপোর্ট রয়েছে।
বাংলাদেশের পাসপোর্ট নিয়ে প্রায় 2.5 লাখ রোহিঙ্গা অবৈধ পন্থায় বিদেশে গেছেন। তারা তাদের অর্থ মিয়ানমারে পাঠাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সাক্ষাৎকার রয়েছে।
We are ardent supporters of yours and of Burma's efforts to negotiate the return in a voluntary manner of every Rohingya who wants to return to their home.
আরও রয়েছে কলকাতা থেকে পাঠানো আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
দুই কোরিয়ার মধ্যে দু একদিন আগেই ভালো সম্পর্ক ফিরে আসার পরেই চীন আর ভারতের সুসম্পর্কের খবরাখবর সারা পৃথিবীর পক্ষেই অত্যন্ত মঙ্গল বার্তা।
তবে রোজকার মতো আজকেও রয়েছে যথারীতি গোড়াতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথাবার্তা বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর পরিকল্পিত বৈঠক সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। ট্রাম্প টুইট বার্তায় জানান যে মুনের সঙ্গে তাঁর খুব ভালো আলাপ হয়েছে এবং কিমের সঙ্গে তাঁর সম্ভাব্য শীর্ষ বৈঠকের পরিকল্পনা তিনি আবেকে হালনাগাদ করে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতারা এ ব্যাপারে আশা প্রকাশ করছেন যে কোরীয় উপদ্বীপকে কয়েক দশকের বৈরিতার অবসান ঘটার সম্ভাবনা আগেকার যে কোনো সময় চাইতে এখন অনেক বেশি। গতকাল হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের সঙ্গে দেওয়া সংবাদ সম্মেলনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কিম জং উন প্রসঙ্গে বলেন, আমার মনে হয় না সে খেলছে। ট্রাম্প আরও বলেন যে শিগগিরই একটা বৈঠক আয়োজন করা হবে কিন্তু কোনো সময়সীমা জানাননি। বলেছেন এই বহুল প্রতীক্ষিত সম্মেলন মে মাসের শেষ কিংবা জুন মাসের প্রথম দিকে হবার কথা। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাঁর কূটনৈতিক কাজ শুরু করেন ব্রাসেলসের নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে এবং তারপর আজ তিনি মধ্যপ্রাচ্যের তিনটি দেশ ভ্রমণ করছেন। তিন দিনের এই সফরে তিনি সৌদি আরব, ইসরায়েল এবং জর্ডানে থামবেন এবং আশা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে তিনি ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্কে অবহিত করবেন। গতকাল পম্পেও বলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবেন কিনা সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আরও জানান যে এ ব্যাপারে আলাপ আলোচনা চলছে। পম্পেও তাঁর এই নতুন দায়িত্ব পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে বলেন, এই চুক্তির ত্রুটি বিচ্যুতি ঠিক না হলে মে মাসের পর প্রেসিডেন্ট এই চুক্তিতে থাকবেন বলে মনে হয় না। পম্পেও বলেন যে এই পরমাণু চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA নামে পরিচিত, সেটি নিয়ে নেটোতে তাঁর সহপক্ষদের সঙ্গে আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সফরের সময় এই প্রসঙ্গটি আলোচ্যসূচির শীর্ষে থাকবে। পম্পেও পশ্চিমী গণতন্ত্রের উপর রাশিয়ার আক্রমণ মোকাবিলা, ইউক্রেন, উত্তর কোরিয়া এবং পররাষ্ট্র দপ্তরের মনোবল সম্পর্কেও প্রশ্নের জবাব দেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলছেন যে মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের পরাজয় সত্ত্বেও এখনও এই সন্ত্রাসী সংগঠনটি আসিয়ান অঞ্চলের জন্য বাস্তব হুমকি হয়ে রয়েছে। সিঙ্গাপুরে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠনের শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে লি সিয়েন লুং বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া শান্তিতে রয়েছে কিন্তু এ ধরনের হুমকিও অত্যন্ত বাস্তব। প্রধানমন্ত্রী সতর্ক করে দেন যে ওই অঞ্চল যেভাবে প্রযুক্তিকে গ্রহণ করেছে তাতে সেখানে ঝুঁকিও বেড়েছে অনেকখানি। প্রধানমন্ত্রী বলেন, চিরাচরিত হুমকি যেমন তেমনি সন্ত্রাসবাদ বা সাইবার আক্রমণের মতো প্রথাগত নয়, এমন সব হুমকির বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে। লি দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা হ্রাস হওয়াকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিংবা বোমা পরীক্ষা করার থেকে এটা ভালো। লি আরও বলেন যে এই শীর্ষ সম্মেলন মিয়ানমার ও বাংলাদেশকে শরণার্থী প্রত্যাবর্তনের বিষয়ে উৎসাহিত করতে সম্মত হয়েছে, যাতে করে অহেতুক বিলম্ব ছাড়াই তারা নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে স্বদেশে ফিরে যেতে পারে। আসিয়ান আঞ্চলিক গোষ্ঠীটি তাদের সদস্যদের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক সহযোগিতাকে উৎসাহিত করে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেছেন, বাংলাদেশের পাসপোর্ট তৈরি করে রোহিঙ্গারা বিদেশে গিয়ে তাদের অর্থ মিয়ানমারে পাঠাচ্ছে। 2-2.5 লাখ রোহিঙ্গা বর্তমানে এই ধরনের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে রয়েছে। শনিবার ঢাকায় প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বাংলাদেশের পাসপোর্ট তৈরি করে রোহিঙ্গারা বিদেশে গিয়ে তাদের অর্থ মিয়ানমারে পাঠাচ্ছে। 2-2.5 লাখ রোহিঙ্গা বর্তমানে এ ধরনের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে রয়েছে। শনিবার ঢাকায় প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন,
আমরা এরই মধ্যে 2,8,00,000 রোহিঙ্গাদের পাসপোর্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং তারা বিদেশে গিয়ে রেমিটেন্সগুলো তারা পাঠাচ্ছে বারমাসে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন চক্র এবং দালালদের কারণেই এই সুযোগ সৃষ্টি হয়েছে, আর এতে বাংলাদেশ রেমিটেন্স হারাচ্ছে। তিনি বলেন যে বাংলাদেশিরা বৈধ পথে বিদেশে গিয়ে দেশে অর্থ পাঠাচ্ছেন তাদের প্রণোদনার ব্যবস্থা করা হচ্ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদেশের বিবাদিত সীমান্তে শান্তি বজায় রাখার ব্যাপারে সহমত পোষণ করেন। এরা দুজন চীনের মধ্যাঞ্চলের শহর উহানে দুদিনের অনানুষ্ঠানিক আলোচনায় মিলিত হন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ জানিয়েছেন যে হিমালয়ের পর্বতে তাদের সীমান্তে দুদেশের সৈন্যদের মধ্যে যোগাযোগ রক্ষার ব্যাপারেও একমত পোষণ করেছেন তারা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিজয় গোখেল বলেন, মোদি এবং শি এ ব্যাপারে সহমত প্রকাশ করেছেন যে দুদেশেরই এই পরিপক্কতা এবং প্রজ্ঞা রয়েছে যাতে তারা তাদের মধ্যকার মতভেদ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করতে পারেন। তবে উহানে কোনো সমঝোতা বা চুক্তি সই করা হয়নি। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুদিনের শীর্ষ বৈঠক শনিবার শেষ হলো চীনে। আগামী বছর ফের দুই নেতা একসঙ্গে বসবেন, তখন ভারতে। কূটনীতিকরা বলছেন এই যেন 50-এর দশকের হিন্দি চিনি ভাই ভাইয়ের যুগে ফিরে যাওয়া। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই। দুই কোরিয়ার মধ্যে দু একদিন আগেই ভালো সম্পর্ক ফিরে আসার পরেই চীন আর ভারতের সুসম্পর্কের খবরাখবর সারা পৃথিবীর পক্ষেই অত্যন্ত মঙ্গল বার্তা। এই দুই দেশের জনসংখ্যা গোটা পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক। এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে সম্পর্কের উষ্ণতা সারা দুনিয়ার পক্ষেই তো সুখবর। দুই তরফেরই অস্ত্রের ঝঞ্ঝারণির পরিবর্তে কূটনীতির জয় হয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের সীমান্তে নারী ও শিশু পাচার প্রতিরোধে আগামী দিন কী করণীয় সে ব্যাপারে মতবিনিময় সংক্রান্ত বিষয় আলোকপাত করার লক্ষ্যেই দিল্লির স্বেচ্ছাসেবী সংগঠন শক্তিবাহিনী ও কলকাতায় মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত হল 27 ও 28 এপ্রিল 2018 দুদিনব্যাপী সপ্তম অ্যান্টি ট্রাফিকিং কনক্লেভ শীর্ষক কর্মশালা ও সম্মেলন। এ সম্পর্কে জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সম্মেলনে বক্তারা ও প্রতিনিধিরা নারী ও শিশু পাচার রোধে একটি সুসংহত দ্বিপাক্ষিক শক্তিশালী গবেষণালব্ধ এজেন্ডার উপর জোর দেন। উদ্বোধনী সভায় বক্তৃতায় কলকাতাস্থ মার্কিন কনসাল জেনারেল ক্রেগ হল বলেন, গত 7 বছরে আমরা সহযোগিতার মহান উদাহরণ দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত অংশীদার হিসেবে মানবাধিকারের দৃঢ়তা সহ নেতৃত্ব প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সব ধরনের মানব পাচার বন্ধ করার জন্য একসাথে কাজ করা এই অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। স্বেচ্ছাসেবী সংগঠন শক্তিবাহিনীর প্রতিষ্ঠাতা রবিকান্ত উল্লেখ করেন, মানব পাচারের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করার জন্য এটি একটি চমৎকার সুযোগ। সেই সাথে শক্তিবাহিনীর দ্বিতীয় কর্মকর্তা ঋষিকান্ত জানালেন,
নারী পাচারের কতগুলো ইনিশিয়েটিভ ঝাড়খণ্ড গভর্নমেন্ট নিয়েছে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়েছে।
সপ্তম অ্যান্টি ট্রাফিকিং কনক্লেভে বাংলাদেশ, নেপাল সহ হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট 140 জন প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি তালিবানের সঙ্গে শান্তি আলোচনার যে উদার আহ্বান জানিয়েছেন, তা সত্ত্বেও তালিবান যে তার কথিত বার্ষিক বসন্ত অভিযান চালিয়ে যাচ্ছে তাকে ধিক্কার জানিয়েছেন। তালিবান বুধবার আল খান্দাক বা পরিখা নামের নতুন সামরিক অভিযান শুরু করে। সেই থেকে আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গেরিলা ধরনের সমন্বিত অভিযান এবং বোমাবর্ষণ শুরু হয়। আজই তালিবান উত্তরের কুন্দুজ প্রদেশের মধ্যাঞ্চলের একটি জেলায় অভিযান চালায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। মিয়ানমার থেকে বিতাড়িত বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী 10 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার বিকেলে কক্সবাজার পৌঁছেছেন। এ সফরের তাৎপর্য সহ বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের প্রধান ডক্টর ইমতিয়াজ আহমেদ। তার সঙ্গে কথা বলেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী 10 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং তাদের সাথে সরাসরি কথা বলার জন্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার বিকেলে কক্সবাজারে পৌঁছেছেন। স্থায়ী সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং অন্য 10টি সদস্য দেশের প্রতিনিধি সমন্বয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের শনিবার রাতেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহ তাদের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। রোববার প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নোম্যান্ডসল্যান্ডে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ এবং রোহিঙ্গাদের সাথে সরাসরি কথা বলবেন। রোববার বিকেলে তারা ঢাকায় ফিরে আসবেন। সোমবার সকালে প্রতিনিধি দলের সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের কথা রয়েছে। এরপরে তারা মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সবাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলের সফরকে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। এই সফরের তাৎপর্য সহ বিভিন্ন দিক সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের প্রধান ডক্টর ইমতিয়াজ আহমেদ।
সফরটা খুবই জরুরি ছিল, কারণ যেহেতু আমরা জানি যে আগের থেকে এবারকার যে রোহিঙ্গাদের যে বাংলাদেশে আসা, কারণ 70 দশকে এবং 90 দশকে রোহিঙ্গারা এসেছিল, আবার মিয়ানমার সরকার যদিও ফেরত নিয়েছিল, কিন্তু এবার আসার যেই কারণগুলো তার বড় একটা পরিবর্তন হয়েছে সেটা হলো যে এবার মোটামুটি একটা আন্তর্জাতিক কনসেনসাস তৈরি হয়েছে এবং যথেষ্ট এভিডেন্স আছে যে একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড হয়েছে। তাহলে বিষয়টা কিন্তু আর বাংলাদেশ মিয়ানমারের বিষয় হয়ে থাকলো না। তো সেই হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে জাতিসংঘের একটা বাড়তি রেসপন্সিবিলিটি থাকে। তো সেই হিসেবে আমি মনে করি যে এই সিটি কাউন্সিলের সদস্যদের আসাটা খুবই জরুরি।
নিরাপত্তা পরিষদের দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হচ্ছে, সর্বসম্মতিক্রমে মিয়ানমারের ব্যাপারে এবং রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে প্রস্তাব গ্রহণের চেষ্টা হয়েছে বারবার, যদিও চীন এবং রাশিয়ার বাধার কারণে তা ব্যর্থ হয়েছে। এই প্রেক্ষাপটে এই সফরকে আপনি কিভাবে দেখছেন?
যেটা দেখা দরকার সেটা হলো যে রেজলিউশন হিসেবে পাস হয়নি সেটা ঠিক, কিন্তু স্টেটমেন্ট হিসেবে পাস হয়েছে এবং রেজলিউশনের যে ড্রাফট ছিল আর যেই রেজলিউশন যে স্টেটমেন্টের মধ্যে ড্রাফটের কোনো পরিবর্তন হয়নি, ওই একই ড্রাফট কিন্তু রেজলিউশন হিসেবে পাস হয়নি। এবং এবার যেহেতু তারা সবাই আসছেন, পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট মেম্বার সবাই আসছেন এবং একাধিক পার্মানেন্টের যে হেড তারাই আসছেন, তো সেটা যদি আমরা ধরে নিই তাতে বোঝা যাচ্ছে যে সিকিউরিটি কাউন্সিলও ভালো করে বুঝতে পারছে যে বিষয়টা নিয়ে চুপ থাকলে চলবে না, কারণ যেই ঘটনাটা ঘটিয়েছে বিশেষ করে মিয়ানমার সরকার, বিশেষ করে মিয়ানমার মিলিটারি, সেটার একটা কি বলা হয় একটা কনসিকোয়েন্স বা তাদের উপর করে যে একটা প্রেশার আনাটা খুবই প্রয়োজন। তার উপর যেটা হচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে কোনো সেই ধরনের আমরা এখনো দেখিনি, যদিও একটা অ্যারেঞ্জমেন্ট সই হয়েছে বাংলাদেশ আর মিয়ানমারে, সব মিলে এই সিকিউরিটি কাউন্সিল সবাই যেহেতু আসছে তাতে বোঝা যাচ্ছে যে সেখানে একটা পরিবর্তন হয়েছে। এবং খুব তাড়াতাড়ি বলে দিই যে এরই মধ্যে ক্যানাডিয়ান সরকার অলরেডি একটা স্যাংশনের কথা তুলেছে, এমনকি আমেরিকা সরকার বলছেন যে সামরিক বাহিনীর উপরে তারা স্যাংশন আনছেন, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নও তারাও সামরিক বাহিনীর উপর স্যাংশন আনছে। সব মিলে একটা প্রেশার কিন্তু তৈরি হচ্ছে, তো সেই হিসাবে তাদের আশাটা খুবই গুরুত্বপূর্ণ।
এই যে প্রতিনিধি দল তাতে চীন এবং রাশিয়ার সদস্যরাও আছেন, তাদের অংশগ্রহণও আছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আমার মনে হয় তারাও এসে দেখতে চাচ্ছেন, কারণ এই ধরনের পুরো টিম আসা সিকিউরিটি কাউন্সিলের কোন দেশে যে দেখা সেটাই কিন্তু একটা যাকে বলা হয় একটা হিস্টোরিক্যাল একটা ইভেন্ট। তো সেই হিসাবে আমি মনে করি যেহেতু চীন এবং রাশিয়ার সদস্যরাও থাকবেন, তারা আসলে চোখেই দেখতে চাচ্ছেন, কারণ যেই জিনিসটা ঘটেছে বাংলাদেশে এই রোহিঙ্গা আসার, তাতে হচ্ছে যে মাত্র তিন মাসে একটা ভুটান বা ভুটানের চেয়ে বড় একটা দেশ তৈরি হয়ে গেছে বাংলাদেশের ভিতরে। ভুটানের পপুলেশন 8 লাখের মতন, অথচ এখানে রোহিঙ্গারা আছে 1.1 মিলিয়ন রোহিঙ্গা। তার মানে হচ্ছে যে তিন মাসের মধ্যে একটা ভুটান তৈরি হয়েছে বাংলাদেশে। তো সেটা কিভাবে ম্যানেজ করেছে বাংলাদেশ সেটা তো দেখতে চাইবে। তারপরে চোখে দেখলে যেটা হবে সেটা হবে যে মিয়ানমারের উপর যে প্রেশারটা দরকার সেটাও বাড়ানো সম্ভব।
আমার সর্বশেষ প্রশ্ন এবং খুব সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এই প্রতিনিধি দলের সফরের মাধ্যমে এই সংকট সমাধান কতটা সহজ হবে বলে আপনি মনে করছেন?
সেটা বলা মুশকিল এই মুহূর্তে, তবে একটা বাড়তি প্রেশার কোনো সন্দেহ নেই, কারণ এই প্রেশারটা স্বাভাবিকভাবে মিয়ানমার চাইবে না। এবং এই প্রেশারটা আমি মনে করি যে চীন এমনকি ভারতের উপরেও চলবে, যদিও ভারত এর মধ্যে নেই, কিন্তু ভারতও একটা ইম্পর্টেন্ট প্লেয়ার এই অঞ্চলে। চীনের উপরে স্বাভাবিকভাবে একটা বড় প্রেশার আসবে, যেহেতু চীন বড় আকারে একটা ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্ট চালু করতে চাচ্ছেন, এবং সেখানে বাংলাদেশ মিয়ানমার দুজনই সদস্য, তো সেও এই মিশনের ব্যাপারে যথেষ্ট অ্যাটেনশন রাখবেন। কারণ এই ধরনের মিশন যদি থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে যেই ধরনের ইনভেস্টমেন্ট তারা করতে চাচ্ছেন মিয়ানমারে সেটা অত সহজ হবে না। সব মিলে আমি মনে করি এই বাড়তি প্রেশারটা আমাদের রোহিঙ্গা যেই সমস্যা আছে সেই সমাধানের একটা সমাধান করার জন্য আমি মনে করি একটা উল্লেখযোগ্য ঘটনা, কিন্তু কখন কি হবে সেটা দেখার বিষয়।
বিশেষজ্ঞগণ মনে করছেন নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের বাংলাদেশ ও মিয়ানমার সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে একটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিক্যাট কিছুদিন আগে ওয়াশিংটনে এসেছিলেন। সে সময় আমরা তার একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছিলাম, যেটি কিনা কিছুদিন আগে ঢাকার এনটিভি টেলিভিশনের পর্দায় ভয়েস অফ আমেরিকার হ্যালো আমেরিকা অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। ওই সাক্ষাৎকারটি এখন বেতারের জন্য গ্রন্থিত করে বিশেষভাবে উপস্থাপন করছেন সালিম হোসেন।
সাক্ষাৎকারটি প্রথমে সরকার কবিরউদ্দিন যেভাবে শুরু করেছিলেন সেটি শুনিয়ে আমি উল্লেখযোগ্য অংশগুলো আপনাদেরকে শোনাব।
হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার, শুভরাত্রি। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে আমি সরকার কবিরউদ্দিন, আমার সঙ্গী রয়েছেন সেলিম হোসেন এবং তাওহিদুল ইসলাম। আমরা এই মুহূর্তে রয়েছি ভয়েস অফ আমেরিকার তরফ থেকে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের স্টুডিওতে। উই আর হিয়ার অ্যাট দি স্টেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন ডিসির স্টুডিও। উই হ্যাভ এ ভেরি স্পেশাল গেস্ট, এ ভিআইপি অ্যাম্বাসেডর মার্শা বার্নিক্যাট, ইউএস অ্যাম্বাসেডর ইন বাংলাদেশ। অ্যান্ড ওয়েলকাম অ্যাম্বাসেডর বার্নিক্যাট টু দি ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসেস, দিস স্পেশাল ইন্টারভিউ প্রোগ্রাম। লাইক ইয়োরসেলফ অ্যান আমেরিকান সিটিজেন and additionally for me Bangladesh being my home country
বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের কাছে প্রথমে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশকে আমেরিকানরা কি চোখে দেখেন। জবাবে রাষ্ট্রদূত বার্নিকাট যা বলেছিলেন,
দিস ল্যান্ড, স্মল ল্যান্ড অফ 55,000 একর মাইলস স্ট্রেচিং ফ্রম তেঁতুলিয়া ইন দি নর্থ টু টেকনাফ ইন দি সাউথ উইথ এ হিউজ vibrant, resilient population, how do they look to the American people?
I have to tell you, first and foremost, that our viewpoints, the way Americans look at Bangladesh, I think goes back to our very own origins. Bangladesh, like the United States, had to fight for its independence. It did so with very little support from the rest of the world, and it is through the sheer dint and entrepreneurship and energy and as you say
রাষ্ট্রদূত বার্নিকাট বলছিলেন যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের মতোই স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হয় এবং তাতে তারা সফল হন। তিনি বলেন, আমরা ওই সংগ্রামকে শ্রদ্ধা করি।
There's a real fascination with how you managed to do it.
This country has been built by people from Europe, from Africa, from Asia, from the Middle East. I mean, like we call it the melting pot.
Yes.
So Bangladesh is also built, liberated in 71 by the Bangla-speaking people that consisted of Muslims, Hindus, Buddhists, Christians.
প্রশ্ন ছিল 1971 সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষ ধর্মীয় সম্প্রীতির মধ্য থেকে বসবাস করে আসছেন, তারপর থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অংশীদার কৌশলগত, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে সন্ত্রাস বিরোধী যুদ্ধে। রাষ্ট্রদূত বার্নিকাটের কাছে জানতে চাওয়া হয় তিনি এটিকে কেমনভাবে দেখেন।
Government to government partnerships should be overshadowed by people to people ties, and that's certainly the case between Bangladesh and the United States. But our government to government relations and partnership touch every area I can think of.
ওই প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। সরকারি পর্যায়ে এই অংশীদারিত্ব রয়েছে কৃষি, স্বাস্থ্য, সংস্কৃতি, মহাকাশ গবেষণা সহ সকল পর্যায়ে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইটেও সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
Coast Guard cutters that it uses on humanitarian missions, C-130s that help supply and ferry your peacekeepers, which by the way, you know, what better proof of support for freedom around the world than putting the most precious thing a country has, its own citizen, it's in harm's way in the protection and in the name of liberty. We cooperate in agriculture, in health, in education, in culture. My favorite one, and one that we're highlighting at our July 4th reception this year, is our cooperation in space. You might say, well, what is that? Everything from NASA, working with the University of Maryland and the Forestry Ministry to plot reforestation in Bangladesh, to very soon SpaceX launching Bangladesh's first telecommunication satellite, the Bangabandhu 1.
Yeah.
And so we're going to celebrate that and NASA's 60th anniversary at our July 4th this year.
Like you mentioned, peace mission, keeping missions, Bangladesh is sending women for peacekeeping missions in the world. Talking about trade in this time, when we are talking about trade, the United States imposing tariffs, China retaliating, Bangladesh and United States of America has a trade in which there is a huge deficit in favor of Bangladesh.
Yes.
And we know that United States of America is investing in Bangladesh only in one sector, which is energy sector. Now, do you think, Ambassador, that the diaspora population...
প্রশ্নে বলা হয় বাণিজ্য অংশীদারিত্বের বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক নিয়ে। বলা হয় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীরা কি বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত কিনা, এমন প্রশ্নে বার্নিকাট বলেন,
Has invested a lot in Bangladesh's energy infrastructure, but we are your number one foreign direct investor, and we've invested in many different sectors, and there's a hunger to invest in an even broader range of companies and sectors. I think in terms of capturing more of the diaspora's wealth and interest, the government needs to look at
তিনি বলছিলেন, আমরা বাংলাদেশের এক নম্বর বিদেশি বিনিয়োগকারী। বিভিন্ন খাতে রয়েছে যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ, প্রবাসীদেরকে তা আকৃষ্ট করবে। আশা করি আরও অনেক বিদেশি বিনিয়োগ হবে। বাংলাদেশের তরুণ বিনিয়োগকারীরা বাড়ছে যুক্তরাষ্ট্রের মতোই, ফলে ভবিষ্যতে আরও বেশি বিনিয়োগ হবে বলে আশা করছি। ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অন্যান্য স্থান থেকেও বিনিয়োগকারী আসবে।
As well as the networking to make their ideas come to fruition. And so we would like to see a lot more money be able to flow from the US, from the UK, from Australia and other places to fuel especially those young, small and medium size companies that are coming.
Wonderful, thank you. Talking about women in Bangladesh,
yes.
We know that Bangladesh, female population of Bangladesh is almost the same as in the United States, percentage wise. The total population of Bangladesh is about 170 million as against 330 million in the United States. But in Bangladesh, since its liberation in 1971 up until now, the women has been dominating in supervising the country. I mean, two prime ministers in taking turn to take care of the things in the country. The main opposition leaders have been females. The speaker of the National Assembly is a woman. And on top of that, the most successful, efficient department that we know of is the Agriculture Department, again is headed by a woman. How do you look at your Bangladeshi sisters?
বাংলাদেশে নারী জনসংখ্যা যুক্তরাষ্ট্রের মতোই প্রায় পুরুষের চেয়ে খানিকটা বেশি। 71 সালে বাংলাদেশের নারীরা সবকিছুতেই ভালো করে, 71 সালের পর থেকে বাংলাদেশের নারীরা সবকিছুতেই ভালো করছেন, বলতে গেলে পুরুষের চেয়ে অনেক ক্ষেত্রেই ভালো করছেন। বাংলাদেশে দুইজন প্রধানমন্ত্রী নারী, প্রধান বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, সবচেয়ে সফল মন্ত্রণালয় কৃষি, সেটিও নারী প্রধান। বাংলাদেশে নারীদের কেমন চোখে দেখেন, রাষ্ট্রদূত বার্নিকাট এই প্রশ্নের উত্তরে বলেন,
This is an investment that will pay off.
It's a big achievement, yeah.
Big achievement, extraordinary for any country of Bangladesh's size and economic size, but even more importantly, in a very traditional culture, this is an investment that will take time, but will pay off enormously, as have the gains in health, which, you know, Bangladesh, how many countries achieved their MDG goals? Bangladesh in particular stood out in reducing child and mother and infant.
রাষ্ট্রদূত বার্নিকাট বলছিলেন, বাংলাদেশে গড়ে নারীরা ভালো করছেন নিশ্চয়, নিঃসন্দেহে। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানাতে হয়। যুক্তরাষ্ট্র নারী উন্নয়নে আরও সহায়তা করবে। নারী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য এসব নানান বিষয় উল্লেখ করে তিনি এক্ষেত্রে আরও সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশের নারী উন্নয়নে আরও অনেক কিছু করবার রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাতে সাহায্য করবে, এমন কথাও বলেন
তিনি। Bangladesh has not only fielded women peacekeepers, they have fielded all women peacekeeping units and units now commanded by a woman. So, you know, there's a lot more work to be done. I join with another not quite Bangladeshi statistic, but one I'm really proud of. I've been one of 13 now, but 14 not that long ago, women ambassadors and high commissioners out of a total of 48 in our diplomatic corps. And we've seized on the issue of increasing awareness against gender-based violence, which includes everything from domestic physical abuse all the way to child marriage. And we know that there are many in Bangladesh working to ensure that every girl gets to stay in school, that she doesn't marry young, which leads to a whole another set of issues, and that she can be safe in her home, in the streets, in the workplace, from the kinds of harassment that we know occur in all societies, including that of the United States.
Yeah, Ambassador Bernicat, you have been living in Bangladesh for more than 3 years now.
Yes.
You have been breathing the air of Bangladesh. You have been meeting people, living with them, interacting with them. You look more like Bangladeshi, like all other women. We know, I would like to take you briefly to the history of Bangladesh, when in 1971, thousands of people, Bengali speaking people, had to go across the border to India. And India was very kind to host them nicely. Likewise, Bangladesh today is hosting with a lot of love, affection, and human sympathy to the almost 1 million Rohingya people in Bangladesh. You have been, we have seen you.
Oh, yes.
In the camps of Rohingya refugees, you met the small little children, orphans, who lost their parents.
Yes.
Now, how do you evaluate the situation for Bangladesh?
Yes. First and foremost, I.
প্রশ্ন ছিল রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা প্রসঙ্গে বাংলাদেশ যা করছে এটাকে তিনি কিভাবে মূল্যায়ন করেন। রাষ্ট্রদূত বলেন,
had followed Bangladesh's history literally from its first days.
I'm sure you did.
And the fact that when people refer to the extraordinary welcome that you have given to a people that are among the most persecuted on this planet, the fact that people refer to the fact that this kind of welcome was given to Bangladeshis, of course they're going to extend the same kind of. I don't know how many countries hold their history in such a tangible way.
শরণার্থী প্রসঙ্গে তিনি বলেন, এটা অত্যন্ত প্রশংসার যে বাংলাদেশ স্বাগত জানাচ্ছে রোহিঙ্গা শরণার্থীদেরকে। এই সংকট নতুন নয়, আগেও ছিল, তবে অমানবিক রূপ নিয়েছে গত বছর 25 আগস্টের পর থেকে। এখন কয়েক লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছেন। আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক সহায়তা সহ সকলভাবেই বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছি এবং করব। তাদেরকে সকল সহায়তা দেব এবং জাতিসংঘ সহ সকলকেই বলবো সহায়তার হাত বাড়াতে। মিয়ানমারে জাতিগত নিধন চলছে, এটি মেনে নেওয়া যায় না। এ সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করতে হবে এবং শরণার্থীরা যেন মিয়ানমারে ফিরে যেতে পারে সেই পরিবেশ সৃষ্টির ব্যাপারে আমরা সহায়তা করব।
We are the partners, your partners on the ground, along with the UN and various NGOs, to make sure that aid is getting to everyone. We are partners in the UN, and we've raised our voice independently. Our former Secretary of State, as you know, in all of my history anyway in the department, was able to produce a very rapid determination that ethnic cleansing has occurred in Burma. This cannot stand. And first is the welcome, but we are ardent supporters of yours and of Burma's efforts to negotiate the return in a peaceful and you know, through informed consent and dignified and voluntary manner of every Rohingya who wants to return to their home, which is Burma.
Before I conclude, Ambassador Bernicat, before I say goodbye for now, I would like to say on behalf of my colleagues, on behalf of the people of Bangladesh, to a great woman that Bangladesh loves, that when you will not be there in Bangladesh, when you'll be back home,
yes,
in the United States, Bangladesh will still remember Ambassador Bernicat playing cricket in Dhaka. They will remember Ambassador Bernicat visiting the Rohingya children in Cox's Bazar. They will be delighted to remember Ambassador Bernicat celebrating Bangla New Year in Bangladesh. It's been wonderful talking with you. Thank you very much for your time and for this interview, Ambassador Bernicat.
Thank you. Thanks, sir. Can I wish all of you and your viewers a Shubho Novo Borsho?
Thank you very much. Thank you. Shubho Novo Borsho to you too, and all the best.
Thank you.
Thank you very much, viewers.
এবং
ধন্যবাদ সহকর্মী সেলিম হোসেনকে তার চমৎকার গ্রন্থনার জন্য। ধন্যবাদ।
একটি বিশেষ ঘোষণা, রবিবার 29 এপ্রিল থেকে ভয়েস অফ আমেরিকার লার্নিং ইংলিশ অনুষ্ঠানটি ইংরেজিতে প্রচারিত হবে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30 থেকে 6:00 পর্যন্ত। চলতি ঘটনাবলী ও ইংরেজি শেখার আধ ঘন্টার এই অনুষ্ঠান শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 1575 কিলোহার্সে, আর শর্ট ওয়েভে 15715, 17790 এবং 12020 কিলোহার্সে। মনে রাখবেন, রবিবার 29 এপ্রিল ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত হবে আধ ঘন্টার লার্নিং ইংলিশ অনুষ্ঠান। শোনার আমন্ত্রণ রইল।
প্রসঙ্গান্তর এখন বাংলাদেশের গণসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক কর্মী মাহমুদুজ্জামান বাবু 90-এর দশক থেকে গান করছেন। তার গান নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন সঙ্গীতকার, একজন সাংস্কৃতিক কর্মী, অত্যন্ত সুপরিচিত কণ্ঠ বাংলাদেশের মাহমুদুজ্জামান বাবু। আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
আপনার জন্ম হয়েছিল গাইবান্ধায়,
গাইবান্ধা শহরে,
60-এর দশকের মাঝামাঝি।
হ্যাঁ, তখন গাইবান্ধা মহকুমা শহর।
শৈশব কৈশোর কেটেছে সেখানেই এবং পরবর্তীতে আপনি রংপুর কারমাইকেল কলেজে পড়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশিওলজিতে পড়েছেন। আপনার গানের পরিচিতিটা শুরু হয়েছিল 90-এর দশকে। আপনি গণসঙ্গীত করেন, দেশাত্মবোধক গান করেন, এই গান শুরু হয়েছিল কবে থেকে?
আমি তখন আমাদের দেশে সামরিক স্বৈরশাসন বিরোধী ছাত্র আন্দোলন চলছে, রাজনৈতিক আন্দোলন চলছে। এটা আমার যতটুকু মনে পড়ে 1988 সালের দিকে আমরা একটা সাংস্কৃতিক ফ্রন্ট গড়ে তোলার উদ্যোগ নিই এবং তখন আমরা দেখি যে আমরা যখন এটা গড়ে তুলছি, কিন্তু আমাদের সময়ের গানগুলো কী হবে। মানে তখন আমাদের সামনে ভূপেন হাজারিকা আছেন, তখন আমাদের সামনে হেমাঙ্গ বিশ্বাস আছেন, বা গণসঙ্গীতের যে সমস্ত কালজয়ী শিল্পীরা আছেন তাদের রচনা আছে, নির্মাণ আছে। কিন্তু যেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সময়টা পার করছি, সেই সময়ের গানটা কী হবে এবং সেটা কোরিলেট করা, মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে সংযুক্তি ঘটানো, সংযোগ ঘটানো, সেগুলো হয়ে উঠছিল না। তখন আমাদের কেউ কেউ গান লিখতে শুরু করি আমরা, এবং আমারও গান লেখা শুরু সেইভাবে, ছাত্রদের দাবি দেওয়া, শ্রমিকদের দাবি দেওয়া, এইসবের উপর। সুর করবে কে? তো সুর করাতে গেলে পেশাদার সুরকার যারা, তারা অর্থ চাইছেন, সম্মানই চাইছেন, তো সেটা সামর্থ্য নেই আমাদের। পরে আমরা দেখলাম, আচ্ছা আমরা সুর করলে হয় কি না, তাহলে গাইবে কে? আমার যেটা হলো যে আমি আসলে বড়বেলার গায়ক, অনেকে ছোটোবেলায় গায়, তো আমার তো ছোটোবেলায় কখনো আমি গানের সাথে ছিলাম না।
আপনি যে সময়ের কথা বলছেন সে সময় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন?
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তো একই সাথে তখন সাংস্কৃতিক সংগঠনগুলো কাজ করছে, কবিতার সংগঠন কাজ করছে, আবৃত্তির সংগঠন কাজ করছে, সম্মিলিত সাংস্কৃতিক জোট কাজ করছে, তো একটা আবহ ছিল। আমি যেটা নিজেকে খুব খোলাখুলি বলতে পারি নিজের সম্পর্কে, সেটা হচ্ছে আমি একটা সময়ের তৈরি, এমন নয় যে যারা বলেন প্রতিভার বিষয়, আমার কোনো প্রতিভা নাই, ছিলও না। আমি সময় আমাকে নির্দেশ করেছে অথবা সময় আমাকে তাগিদ দিয়েছে, আমি হয়তো সেজন্য করেছি। ওইভাবে গান লেখা শুরু, গাইতে আসা, তারপরে হয়তো শিখতে গিয়েছি ওস্তাদদের কাছে, খানিকটা তালিম নিতে গিয়েছি, সেগুলো পরে। তো ওই 88 সাল থেকেই শুরু।
আপনি যে গান করতে পারেন সেটা আপনি আবিষ্কার করলেন কবে?
মানে যেমন গান শুনতে ভালো লাগতো, বা আমি কবিতা,
তাদের গান শুনতে ভালো লাগতো,
তখন আমাদের সামনে ছিলেন, আমরা ওই ধরুন ওই সময়টা মান্নাদের গান বা খুব প্রিয় গান ছিল কফি হাউসের সেই আড্ডাটা, একটু নস্টালজিক, একটু স্মৃতি কাতর করে তোলা। অথবা সে সময় পূজা উৎসব, পূজা উপলক্ষে কলকাতার ওই লং প্লে বেরোতো, তার মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, এগুলো সব ওই মাইকে বাজতো, হর্নে বাজতো লং প্লেতে। তো সেগুলো একটা মফস্বল শহরে ভীষণ একটা পরিচ্ছন্ন আবহ, তার মধ্যে এই ধরনের গান। তারপর রেডিওতে আমি শুনতাম হয়তো বাংলাদেশ বেতার, তো সেখানে খুরশিদ আলম সকালে গাইছেন বা আব্দুল আলিমের গান বাজছে, এই এরকম একটা আবহ ছিল। পরে অনেক পরে সে টের পাই যে আসলে গণসঙ্গীত ধরনের গান যেগুলোকে আমরা বলি, একটু সামাজিক কথা, একটু সমাজের আকাঙ্ক্ষার কথা, মানুষের নিপীড়নের কথা, সেই সব বিষয় তখন তারুণ্যের সময় এবং একই একটা যাতনাময় পরিবেশের মধ্যে বেড়ে উঠছে আমরা, একটা দমন পীড়ন চলছে, কথা বলবার স্বাধীনতা নাই, ঝোঁকটা তৈরি হয়ে গেল ওইদিকে। তো তখন খুব প্রেরণার জায়গা ছিলেন ভূপেন হাজারিকা আমাদের জন্য, মানে তখন তার আমি এক যাযাবর বেরিয়েছে, আত্মজীবনী বেরিয়েছে এবং তারপরে একের পর এক গান আসছে এবং ভীষণভাবে টানত। এখন আমাদের রিদমটা তো সেটা না আমাদের ভূখণ্ডে। তো সেই সময় থেকে শিক্ষানীতির আন্দোলন হচ্ছিল, ছাত্রদের বুকে গুলি করা হলো, শ্রমিককে পিটিয়ে মারা হলো, এই বিষয়গুলো নিয়ে তখন আমরা গণসঙ্গীতের মতো করে করছিলাম। তো ওইটা খুব অকপটে আমি বলতে পারি যে সময় আমাদেরকে তৈরি করেছে, মানে আমরা হয়তো সময়ের খানিকটা রথের রশিটা টানছি কিন্তু সময় আমাদেরকে তৈরি করেছে।
আপনি লেখেন, সুর করেন,
হ্যাঁ,
আপনার লেখা সুর করা একটি গানের একটু কয়েকটি লাইন আমরা শুনতে পাই।
হ্যাঁ, সেটা করি, এটা এও একটু অপটিমিস্টিক জায়গা থেকে করা। ভোর হয়নি আজ হলো না, কাল হবে কি না তাও জানা নেই, পরশু ভোর ঠিক আসবেই, এই আশাবাদ তুমি ভুলো না, ভোর হয়নি আজ হলো না, এরকম মানে একটু ইতিবাচক জায়গা থেকে অ্যাপ্রোচটা করা যে আগামীকাল ভোর হবে না, হতে পারে কিন্তু পরশু ভোর আসবে, এই আশাবাদ তুমি ভুলো না, এরকম করে আমরা একভাবে নিজেদের আসলে, যেটা আমি খুব অকপটে বলতে পারি, শুনলে মনে হয় যে আমরা হয়তো মানুষের জন্য গাইছি কিন্তু খুব নিভৃতে টের পাই যেটা আসলে নিজের জন্যই গাওয়া, নিজেকে আশাবাদটা দেয়া যে হতাশ হওয়ার কিছু নাই, পরশু ভোর আসতে পারে, বদলে যেতে পারে, আজকে হয়তো বদলালো না, কালকে বদলালো না, কিন্তু আগামী পরশু বদলাবে, এই আশাবাদটা না ভোলা। তো
আপনি গণসঙ্গীতের কথা বললেন, বাংলাদেশে একটা সময় ছিল যখন গণসঙ্গীত শিল্পীদের মধ্যে ফকির আলমগীরের কথা উল্লেখ করা যায়, আপনি হেমাঙ্গ বিশ্বাসের কথা বলেছেন, ভূপেন হাজারিকার কথা বলেছেন, কিন্তু বাংলাদেশে গণসঙ্গীতটা আশির দশকে যেই জায়গায় ছিল এখন কি সেই জায়গায় আছে?
সেটা হয়নি, দুটো কারণ। একটা হচ্ছে, ধরুন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি, আমরা যখন এরকম, আমি প্রথম অডিও অ্যালবাম করি হচ্ছে 1995 সালে, এবং তখন ছিল মুক্তিযুদ্ধের 25 বছর, বাংলাদেশে রজত জয়ন্তী উদযাপিত হচ্ছে। তো আমি সম্মিলিত সাংস্কৃতিক জোট, তাদের সাথে বিরোধিতা করলাম, আমি তখন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী পরিষদের সদস্য, এবং আমি বিরোধিতা করলাম যে সিদ্ধান্ত হলো যে আমরা জয় ঢাক বাজাব, বিজয়ের প্রহর ঘোষণা হবে 15 ডিসেম্বর, জয় ঢাক, বিজয় উল্লাস হবে। তা আমাদের একটা তরুণদের একটা দাবি ছিল যে আমরা তো তখনও পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, কিছু হয়নি, মুক্তিযুদ্ধের যা যা কথা ছিল কোনোটাই তো আমরা পাইনি, বীরাঙ্গনাদের স্বীকৃতি পাইনি, যুদ্ধ শিশুদের ব্যাপারেও তখন সমাজ অতখানি প্রস্তুত না। তা আমরা বলছিলাম 25শে মার্চ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 25টা ভায়োলিন বেহালা বাজাতে পারি করুণ সুরে। তো এটা নিয়ে খুবই হাস্যরসের অবতারণা হলো এবং আমরা খুব ডিটারমিন্ড হইলাম, আমি অন্তত, অনুযোগকে ফাইন, তাহলে আমরা অন্তত মুক্তিযুদ্ধের যে বেদনার জায়গা, কান্নার যে জায়গাটা, সেটাকে ধরে গান করব। এবং তখনও আমার কোনো প্রস্তুতি নেই যে আমি কোনো অ্যালবাম করা জানি না, রেকর্ডিং স্টুডিও কী, আর কখনো এরকম এস্টাবলিশমেন্ট, তখন আমরা এইভাবে ক্রিটিসাইজ করতাম যেগুলো হচ্ছে সব এস্টাবলিশমেন্ট, তো সেগুলোর সাথে যাব না, কিন্তু তখন মরিয়া হয়ে উঠেছে যে আমাদের বার্তা তো পৌঁছাতে হবে। আমি 1995 সালে তখন যুদ্ধ জীবনের গান শঙ্খ বাজুক এই নামে প্রথম অ্যালবামটা হয়, তখন সিডির যুগ আসেনি, সিডি বেরোয় না বাংলাদেশে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি প্রথম হোঁচট খেলাম যে অডিও যারা প্রযোজনা করেন, এই সাউন্ডটেক সঙ্গীতা এরা, এবং আমি এত অসম্মানিত বোধ করলাম যে তারা আমাকে বলছেন যে এইসব দেশাত্মবোধক গান তো কেউ শুনতে চায় না। তো ওইটা থেকে আমার খটকা যে বাংলাদেশে ধরুন এইসবের পৃষ্ঠপোষকতা বা সামাজিকভাবে সেই এক ধরনের গ্রহণযোগ্যতা বা সেটার পেছনে প্রমোট করা, এগুলো লাগে। তো এখন যেই অর্থে লারে লাপ্পা গান যেগুলো আমরা শুনি, এই নরনারীর সম্পর্ক, ভালোবাসা, প্রেম, অমুক তমুক, এইসব মিলে যে ধরনের একদম বাজারজাত করা বা এইসব ক্যাম্পেইন করা, এই ধরনের গানে সেটা হয় না। এবং সেটাও একটা পূর্ব নির্ধারিত ধারণাই থাকে, যারা দেশাত্মবোধক গান করবেন তারা ভীষণ কষ্টে থাকবেন, খাবেন কম, এবং এটার মধ্যে একটা পোড়াটে চেহারা হবে, তারা ভীষণ সংগ্রামী, এই এই সব। তো এইটা হুইচ ইজ মানে টু মাচ, একটা ইনসাল্টিং, এবং পৃথিবীর কোথাও ওই জিনিস হয় না। ধরুন পিট সিগারকে মার্কিন যুক্তরাষ্ট্র ওইভাবে অবহেলা করা দূরে থাক, মাথায় তুলে রেখেছে বব ডিলান। বব ডিলানের যদি সেই অর্থে আমরা খুব মেলোডি বেজ গলা খুঁজি, বব ডিলানের গলা সেরকম না, কিন্তু বব ডিলান লিজেন্ড, কিংবদন্তি, অথবা জোয়ান বায়েস, এই যে ওই সময়কার সেভেন্টিজের যেই জেনারেশন, সিক্সটিজের যেই জেনারেশন, তারা প্রত্যেকেই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করেছেন। আজকে বব ডিলান নোবেল পুরস্কারে অভিষিক্ত হন, জোয়ান বায়েস এই কিছুদিন পর মন্ট্রিয়ালে যাবেন, বব ডিলান গিয়েছিলেন, পিট সিগার তো কিংবদন্তি। আমাদের দেশে এগুলো পাবেন না, আমাদের দেশে এটা পাওয়া যায় না।
গণনা কেন কেন
এটা হচ্ছে ট্র্যাজেডি। যেমন চল্লিশের দশকে যখন আইপিটিএ গণনাট্য সংঘ, সেখানে সলিল চৌধুরীরা ছিলেন, সেখানে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্রদের মতো অভিনয় শিল্পী ছিলেন, নিবারণ পণ্ডিত নামের একজন কৃষক, কৃষক শিল্পী ময়মনসিংহের নিবারণ পণ্ডিত, তিনিও ছিলেন, আসামের মঘাই ওঝা ঢুলি, বিখ্যাত নাম করা ঢুলি, অন্ধ দোতরাবাদক টগর অধিকারী, এরা ভীষণভাবে কাঁপিয়েছেন সেই সময়কার মানুষের জীবন, মাতিয়ে তুলেছেন, দেশপ্রেম, সাম্রাজ্যবাদের বিরোধিতা সবই করেছেন তারা, কিন্তু ইতিহাস তাদেরকে রাখে নাই। তার চেয়ে অনেক বড়, অনেক বেশি জনপ্রিয় কিশোর কুমার বাংলা গানে, মান্না দে, আহা, তারা খারাপ গান করেন তা বলছি না, কিন্তু বরাবর এটা হয়েছে যে আপনি সামাজিক কর্তব্য করবেন, দেশপ্রেম সব ঠিক আছে, কিন্তু আপনি আসলে ঠিক ওই জাতের শিল্পী না, মানে একদম থাকে না যে আর্ট একটা অমুক তমুক, এগুলো না। তো দেশাত্মবোধক গান সম্পর্কে বাংলাদেশের ধারণাটাও তাই। আমরা যদি হিসেব করে দেখি, সাতচল্লিশ বছর তো মুক্তিযুদ্ধের, সাতচল্লিশটা ভালো দেশাত্মবোধক গান আপনি খুঁজে পাবেন না, সাতচল্লিশটা দেশাত্মবোধক নাটক পাওয়া যাবে না, সাতচল্লিশটা দেশাত্মবোধক সাহিত্য দূরে থাক, ভালো সাহিত্য আমরা খুঁজে পাবো না।
এই পরিস্থিতি কি বদলানোর কোনো উপায় আছে?
ইট ডিপেন্ডস, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা হয় বা যা করলে আপনি হাততালি বেশি পাবেন, বাজারে যা বেশি বিকবে, সেই ধরনের গান, সেই ধরনের সাহিত্য, সেই ধরনের চলচ্চিত্র, সেগুলো করতে পারলে অনেক টাকা হয়, টাকা হলে দিনের শেষে তো মানুষ আরামটাই চায়, কিন্তু আরামটা যে শুধুমাত্র শরীরের নিচের দিকের অঙ্গ প্রত্যঙ্গগুলোর না, মানুষ যে মানুষ হয়েছিল মস্তিষ্ক দিয়ে, তার আরামটা কিসে? সেই ভাবনাগুলো দার্শনিকভাবে খানিকটা যদি আলোড়িত করে, জীবনের অন্য বোধ তৈরি হবে। আর যতক্ষণ পর্যন্ত এই বোধ না তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা যারা এইসব করতে আসবো আমাদের এগুলো মেনে নিতে হবে।
আপনার গান সমাজ সচেতন, আপনার আরেকটি কোনো গানের যদি কয়েকটি লাইন আমরা শুনতে পারি?
আমি ওই শঙ্খবাজুকের যে কথা বললাম, 1995 সালে মুক্তিযোদ্ধাদের নিয়ে করা গান, সেখানে জাহানারা ইমাম, রুমি, শহীদ রুমি, তাদেরকে নিয়ে করা গান ছিল। তো ওইখান থেকে আমি একটা গান করি মুক্তিযোদ্ধাদের নিয়ে। সমাধির গায়ে গায়ে লেখা যে নাম, সময়ের শ্যাওলায় খয়ে যাবে সব, মেঘেদের বিদ্যুৎ বুকে জমা রবে, যতদিন পিশাচের হবে না শেষ, শুধবেই এ মাটি তোমাদের ঋণ, মুক্তি যোদ্ধা প্রিয় সেই নাম, এই সবুজ মাটির বুকে আছো ঘুমিয়ে কত না প্রাণ।
অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
আর এখন মিতালি উপস্থাপন করছেন রোকেয়া হায়দার, তাহরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে শ্রোতাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো তাহেরা, আমরা চিঠিপত্রের জবাবের আগে ইমেলেই আমাদের একজন শ্রোতা আশরাফুল আশিক, তিনি প্রেসিডেন্ট ASM বেঙ্গলি রেডিও ক্লাব গাইবান্ধা বাংলাদেশ থেকে তার ফোন নাম্বার পাঠিয়েছিলেন, এবং এই মুহূর্তে আশা করছি তিনি টেলিফোনের অপর প্রান্তে আছেন, তার সঙ্গে কথা বলে নিই তার ক্লাব সম্পর্কে।
হ্যাঁ, নিশ্চয়ই।
আশরাফুল আশিক, আপনি আছেন লাইনে?
আশরাফুল আশিক, আপনি তো অনেকদিন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনার কাছে আজকে আমরা জানতে চাইছি যে আপনি একটি রেডিও ক্লাবও করেন, তো আপনার রেডিও ক্লাবে কতজন সদস্য এবং কবে থেকে এই রেডিও ক্লাব শুরু করেছিলেন?
আমার বেতার শ্রোতা ক্লাব 2003 সালের 15 মে প্রতিষ্ঠিত হয়। 2003 সালে 21 সদস্য বিশিষ্ট সদস্য নিয়ে ভাবটা গঠিত হয়, আর বর্তমান সদস্য সংখ্যা 49 জন।
আচ্ছা, তো আপনাদের শুরু করেছিলেন কি কর্মসূচি নিয়ে বা কেন শুরু করেছিলেন এই রেডিও ক্লাব?
আমাদের ছোট ক্লাব গঠন করা হয়েছিল আসলে বিশ্ব জানা এবং নিজেকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, রেডিও শোনা পাশাপাশি সংগঠনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা, নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য
নানা ধরনের জনকল্যাণমূলক কাজকর্ম করছেন আপনারা, বুঝতে পারছি।
স্বাস্থ্য, শিক্ষা এবং
আপনি তো গাইবান্ধায় থাকেন, তো ওইখানে ওই গোবিন্দগঞ্জের এলাকায় আপনার যে এলাকাটা সেখানে কি কোন রকমের মানে উন্নয়ন কর্মসূচিতে আপনারা কাজ করেন?
গাইবান্ধা জেলার উন্নয়ন বলতে একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা হলো স্বাস্থ্যের উপর, সেটা এইডসের উপর একটা প্রোগ্রাম করা হয়েছিল, দুবার আমরা প্রোগ্রাম করছি। এই উন্নয়নমূলক কর্মসূচি করতে যে সংগঠন, এই সংগঠনের মাধ্যম দিয়া আমাদের গ্রামে যে প্রচারণা করি এই উন্নয়নের জন্য আমরা চালাইছি আর কি।
আচ্ছা, তো আপনারা যখন এই কাজকর্মগুলো করেন, আপনাদের তো সবাই তো আর ক্লাবের সদস্য না, তারা কিভাবে নেন যে আপনারা এই ধরনের কাজ করছেন, এই ধরনের আলোচনা সভার আয়োজন করছেন, সেখানে তারা যোগ দেন স্বতঃস্ফূর্তভাবে?
হ্যাঁ, অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেন, উৎসাহ দেন আমাদের, আমাদের প্রোগ্রামগুলোতে তারা উৎসাহ দেন এবং আমাদের প্রোগ্রাম যেগুলো সম্পন্ন করেছি তাদের আগ্রহ এবং তাদের উৎসাহটাই পাওয়া যায় আর কি।
আচ্ছা, তো আপনি তো ভয়েস অফ আমেরিকা অনেকদিন থেকে শুনছেন, কেমন লাগে, কোন অনুষ্ঠান, কোন বিশেষ মতামত আপনার আছে কোন অনুষ্ঠান সম্পর্কে?
ভয়েস অফ আমেরিকা সংবাদ তথ্য ভিত্তিক অনুষ্ঠানগুলো ভালো লাগে, এছাড়া সাক্ষাৎকার ধর্মী যেগুলো অনুষ্ঠান প্রচার করা হয় সাক্ষাৎকারে অনেকগুলো তথ্য পাওয়া যায়, জীবন ধর্মী তথ্য পাওয়া যায়, এগুলো ভালো লাগে আর কি।
ফ্যান ক্লাব করছেন বহুদিন, প্রায় 15 বছর হতে চললো, তাই না? তো এই দীর্ঘ 15 বছরে আপনাদের সদস্য সংখ্যা বেড়েছে কতটা?
আমরা 21 থেকে এখন কার্যকরী সদস্য সংখ্যা, কার্যকরী সদস্য সেটা 49 জন আর কি।
আচ্ছা,
বর্তমানে
তো আপনাদের এলাকাতে তো স্কুলের ছাত্রছাত্রী অনেকেই আছেন, তারা কি এই ধরনের কাজকর্মে, এই ধরনের ফ্যান ক্লাবে, রেডিও শ্রোতা ক্লাবে যোগ দেয়?
হ্যাঁ, নিশ্চয়ই যোগ দেন, নিশ্চয়ই যোগ দেন। আমরা 2টা প্রাথমিক পর্যায়ে স্কুলে এই ধরনের প্রোগ্রাম করছিলাম এবং সেখানে স্কুলের ছাত্র ছাত্রীদের অর্থাৎ শিক্ষার্থীদের এই জনসচেতনতা এবং যদি প্রোগ্রাম শোনার জন্য প্রচারণা চালিয়েছে আর কি।
আগামীতে আপনাদের অন্য কোনো কর্মসূচি গ্রহণের পরিকল্পনা আছে কি?
হ্যাঁ, নিশ্চয় কর্মসূচি আছে, সেটা হলো রেডিও শোনার মাধ্যম দিয়ে নিজেকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে, শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নের ব্যাপারে প্রচারণার অবশ্যই অব্যাহত থাকবে।
চমৎকার সব পদক্ষেপ নিয়েছেন, এই প্রচারের মাধ্যমে কিন্তু অনেকেই অনেক কিছু শিখে থাকে।
হ্যাঁ, তাছাড়া আপনারা পরস্পরকে, হ্যাঁ, তো ধন্যবাদ ভাই আশরাফুল আশেক, আপনি আপনাদের এলাকায় যথেষ্ট কাজকর্ম করছেন, আপনাদের ক্লাবের আরো উন্নতি কামনা করি এবং আগামীতে আপনাদের কাছে
আমার ভয়েস অফ ইন্ডিয়া নিয়ে একটু বলার ছিল, সেটা হলো বর্তমানে ভয়েস অফ ইন্ডিয়া ফেসবুকে লাইভ দিচ্ছে, এটা নিশ্চয়ই ভালো। আর একটা প্রস্তাব হলো সেটা শর্টের অনুষ্ঠান আগামীতে যেন প্রচারণা,
হ্যাঁ, এটা শর্ট ওয়েভে প্রচারের অনুরোধ আমরা অনেক পাচ্ছি। হ্যাঁ, আপনাকে বলে রাখি যে এপ্রিল মাসের 29 তারিখে ভয়েস অফ আমেরিকার ইংরেজির শিক্ষার একটি অনুষ্ঠান শর্ট ওয়েভে প্রচারিত হবে, কিন্তু মূলত সেটা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের লক্ষ্য করে এই অনুষ্ঠান প্রচার করা হবে আধ ঘন্টার, প্রতিদিন বিকেলে 5:30টার সময় শর্ট ওয়েভে প্রচার করা হবে। আমরা এটা পরে আরও বিস্তারিত জানিয়ে দেব। 29 এপ্রিল থেকে বিকাল 5:30টায় আধ ঘন্টার অনুষ্ঠান ইংরেজিতে, ইংলিশ লার্নিং, এই অনুষ্ঠানটি প্রচার করা হবে এবং আপনারা আশা করছি শর্ট ওয়েভে শুনতে পাবেন এবং তখন আমাদের জানাবেন যে সেই অনুষ্ঠান কেমন লাগছে। তো আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
আচ্ছা, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই আমার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং যোগাযোগ করার জন্য। আগামীতেও যোগাযোগ করবেন আপনারা এই আশা করছি, আর আমারও আপনাদের সাথে যোগাযোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ, ধন্যবাদ। এর পরের চিঠি বেতার সম্পর্কেই লিখেছেন, লিখেছেন সুতপা রাহা টুম্পা, প্রভাষক তালা মহিলা কলেজ, তালা সাতক্ষীরা থেকে। লিখেছেন, বেতারের প্রতি কেন জানি না দুর্বল হয়ে পড়লাম। এত সুন্দর সুন্দর অনুষ্ঠানের কথাই জানতাম না। আমি জানি বেতার এখন চলে না, বেতার শেষ। সাতক্ষীরার গাজী মমিনউদ্দিন এবং শামিমা আক্তার লিপি এই দম্পতির সাথে দেখা হওয়ার পর তাদের দেওয়া একটি রেডিও, এবং সেই রেডিও শুনে আমি অবাক হয়েছি। এখন থেকে রেডিও শুনব এবং লিখব। আপনারা ভালো থাকুন, শুভেচ্ছা অহনিশী। সুতপা রাহা টুম্পা চমৎকার ছোট্ট একটি ইমেল লিখেছেন এবং রেডিওর কথা, এই যে রেডিও অনুষ্ঠান প্রচার করা হয় সেই কথাটা উনি অনেকদিনই জানতেন না, সেটাই বললেন। তো এখন থেকে নিশ্চয়ই আপনি আমাদের রেডিওর অনুষ্ঠান শুনবেন, আর সেই সঙ্গে আমাদের রেডিওর অনুষ্ঠান ফেসবুক লাইভেও যাচ্ছে। যদি আপনি ফেসবুক করে থাকেন সেখানেও আমাদের কিছুটা অংশ হলেও দেখতে পাবেন।
হ্যাঁ, এবার কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আমরা শেষ করব, কারণ হাতে আজকে খুব একটা বেশি সময় নেই। চিঠি লিখেছেন ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা নদিয়া ভারত থেকে। আপনার অনেকে এখনও নতুন বছরের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। আপনাদের সবাইকে 1425 সালের শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই, আপনাদের নতুন বছর শুভ হোক। ডক্টর হেমন্ত কুমার, প্রেসিডেন্ট প্রিয়দর্শিনী রেডিও লিসনার্স ক্লাব, কিন্তু উনি কোথা থেকে লিখছেন, ইমেলে শুধু এটুকুই লিখেছেন, ঠিক জায়গা কোথায় জানি না। ডক্টর হেমন্ত কুমার, আপনি যদি শুনছেন আমাদের অনুষ্ঠান আজকে, আগামীতে আপনার পুরো ঠিকানাটি লিখবেন। শামীউদ্দিন শ্যামল লিখেছেন, কৃষ্ণপুর ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ। আপনাকে টেলিফোনে পেলাম না, আপনার টেলিফোন যোগাযোগ করে আবার আমরা আগামীতে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন, বেলদা পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে। তো তাহেরা, আজকে আমাদের এখানেই উঠতে হয়।
শ্রোতবন্ধুরা, আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য, প্রশ্ন করতে পারেন, আর সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন আনিসা।
আজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথাবার্তা বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর পরিকল্পিত বৈঠক সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। ট্রাম্প টুইট বার্তায় জানান যে মুনের সঙ্গে তাঁর খুব ভালো আলাপ হয়েছে এবং কিমের সঙ্গে তাঁর সম্ভাব্য শীর্ষ বৈঠকের পরিকল্পনা তিনি আবেকে হালনাগাদ করে জানান। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও তাঁর কূটনৈতিক কাজ শুরু করেছেন ব্রাসেলসে নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে, এবং তারপর আজ তিনি মধ্যপ্রাচ্যের তিনটি দেশ ভ্রমণ করছেন। তিন দিনের এই সফরে তিনি সৌদি আরব, ইসরায়েল এবং জর্ডানে যাবেন, এবং আশা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে তিনি ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্কে অবহিত করবেন। গতকাল পম্পিও বলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবেন কিনা সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলছেন যে মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের পরাজয় সত্ত্বেও এখনও এই সন্ত্রাসী সংগঠনটি আসিয়ান অঞ্চলের জন্য বাস্তব হুমকি হয়ে রয়েছে। সিঙ্গাপুরে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর সংগঠনের শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে লো সিয়েন লুং বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া শান্তিতে রয়েছে কিন্তু এই ধরনের হুমকিও অত্যন্ত বাস্তব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদেশের বিবাদিত সীমান্তে শান্তি বজায় রাখার ব্যাপারে সহমত পোষণ করেছেন। এরা দুজন চীনের মধ্যাঞ্চলে শহর উহানে দুদিনের অনানুষ্ঠানিক আলোচনায় মিলিত হন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি তালিবানের সঙ্গে শান্তি আলোচনার যে উদার আহ্বান জানিয়েছিলেন তা সত্ত্বেও তালিবান যে তার কথিত বার্ষিক বসন্ত অভিযান চালিয়ে যাচ্ছে তাকে কঠোর ধিক্কার জানিয়েছেন। আজ শনিবার প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তারা জানিয়েছেন যে মধ্য সোমালিয়ার বিভক্ত শহর গালকুয়াতে একটি চায়ের দোকানে একজন আত্মঘাতী বোমাবাজ আক্রমণ চালালে সোমালি সরকারের অন্তত 4 জন সৈন্য নিহত হয়েছে।
অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজনা করলেন সেলিম হুসেন, ফেসবুক সম্প্রচারে সহায়তা করলেন শাহাদাত হুসেন সবুজ, আর প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন বিল অ্যান্ড র্যাডি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। D
This program has come to you from the Voice of America, Washington.